শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিনের পাঠে আমরা ইয়ারমিয়ার কিতাব থেকে অধ্যয়ন করেছি। মসিহের আগমনের প্রায় ৬০০ বছর পূর্বে হযরত ইয়ারমিয়া এসেছিলেন। আমরা দেখেছি হযরত ইয়ারমিয়া কিভাবে তার স্বজাতি ইহুদিদের সতর্ক করেছিলেন যে যদি তারা তাদের গুনাহের জন্য তওবা না করে ও আল্লাহর কাছে ফিরে না আসে, তবে ব্যাবিলনের সৈন্যরা এসে জেরুজালেম শহর ধ্বংস করবে এবং তাদের বন্দি করে নিয়ে যাবে। দুঃখের বিষয় হল, অধিকাংশ ইহুদি তাদের মিথ্যা নবীদের কথা শুনেছিলেন এবং তারা নবী ইয়ারমিয়ার কথায় মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি। ফলে আমরা দেখেছি যে ব্যাবিলনীয়রা আক্রমণ করেছিল, জেরুজালেম ধ্বংস করে ইহুদিদের ব্যাবিলনে বন্দি করে নিয়ে গিয়েছিল। আল্লাহ তার নবী হযরত ইয়ারমিয়ার মুখ দিয়ে যে সকল ভাববাণী প্রকাশ করেছিলেন তার সবকিছু ঠিক সেভাবেই পূর্ণ হয়েছিল। কিন্তু জেরুজালেমের ধ্বংস এমন অর্থ বহন করেনি যে আল্লাহ ইহুদি জাতিকে একেবারে ত্যাগ করেছিলেন। অর্থাৎ বহু বছর আগে থেকে যে জাতির লোকদের তিনি মনোনীত করেছিলেন। আল্লাহ ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের সাথে করা চুক্তির কথা ভুলে যাননি যে দুনিয়ার সকল জাতির মানুষ তোমার দ্বারা রহমত লাভ করবে। আল্লাহ হযরত ইব্রাহিমের বংশ ইহুদি জাতির মধ্য দিয়ে দুনিয়াতে সেই নাজাদদাতাকে পাঠানোর পরিকল্পনাটির কথাও ভুলে যাননি। আর সে ঘটনাগুলো কিতাব বর্ণনা করে থাকে যে ৭০ বছর যাবৎ ব্যাবিলনে আল্লাহ কিভাবে ইহুদি জাতির যত্ন নিয়েছিলেন, যতদিন না পর্যন্ত তার ওয়াদা অনুযায়ী তিনি তাদের পুনরায় জেরুজালেমে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যাই হোক, সেই কাহিনীগুলো শুনতে হলে আপনাকে পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ আমরা একজন ইহুদি যুবকের জীবনী নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছি, যিনি ব্যাবিলনে একজন বন্দী হিসাবে ছিলেন। সেই যুবকটি হলেন দানিয়াল, আল্লাহর নবী হযরত দানিয়াল। দানিয়াল নামের অর্থ হল আল্লাহ আমার বিচারক। এটা সংক্ষেপে হযরত দানিয়ালের জীবনের সাক্ষ্য। হযরত দানিয়াল সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, যার সামনে সকলকেই একদিন নতি স্বীকার করতে হবে, তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করতেন না। অন্য লোকেরা তাকে নিয়ে কি ভাবছে সে বিষয়ে হযরত দানিয়াল কখনোই ভাবতেন না। কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করাই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল। আল্লাহ তালা ছিলেন হযরত দানিয়ালের বিচারক। হযরত দানিয়াল বহু বছর আগে বাদশাহ সুলাইমানের লেখা এই আয়াতটিকে খুব জোরালোভাবে বিশ্বাস করতেন।
মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে মাবুদের উপর ভরসা করে সে নিরাপদ থাকে।
আল্লাহ হযরত দানিয়ালকে এক গভীর জ্ঞানপূর্ণ কিতাব লিখতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। দানিয়ালের কিতাবে অনেক প্রতিভাসমূলক আয়াত রয়েছে যা কিনা মানুষের মন কল্পনা বলেও রচনা করতে সমর্থন হয়নি। শুধুমাত্র আল্লাহ জানেন যে ভবিষ্যতে কি ঘটবে, তবুও দানিয়াল দুনিয়ার এমন অনেক জাতির ইতিহাস সম্পর্কে লিখেছিলেন, সেসব জাতির কিনা তখন কোনো অস্তিত্বই ছিল না। উদাহরণস্বরূপ হযরত দানিয়াল পারস্য, গ্রিস এবং রোম সাম্রাজ্যের কথা উল্লেখ করেছিলেন, বাদশাহদের কার্যকলাপ সম্পর্কে বর্ণনা করেছিলেন। আর এসব দেশ ও জাতি গঠিত হবার প্রায় শত শত বছর পূর্বে তিনি এসব লিখেছিলেন। অন্যান্য নবীদের মতো হযরত দানিয়ালও মসিহের প্রথম ও দ্বিতীয় আগমনের বিষয় লিখেছিলেন। দানিয়াল ভাববাণী করেছিলেন যে প্রথম আগমনের পর মসিহকে গুনাহের বলি হিসাবে হত্যা করা হবে, কিন্তু মসিহ যখন পুনরায় দুনিয়াতে ফিরে আসবেন তখন তিনি ধার্মিকতায় জগতের বিচার করবেন। চলুন মসিহের দ্বিতীয় আগমন সম্পর্কে হযরত দানিয়ালের স্বপ্নের ঘটনাটি শুনে নেওয়া যাক।
পরে আমি দেখলাম কয়েকটি সিংহাসন রাখা হল এবং খুব বৃদ্ধ একজন তার সিংহাসনে বসলেন। তার কাপড়চোপড় তুষারের মতো সাদা এবং তার মাথার চুল সাদা পশমের মতো। তার সিংহাসন ও সিংহাসনের চাকাগুলো যেন আগুনে জ্বলছিল। তার সামনে থেকে একটা আগুনের নদী বের হয়ে বয়ে যাচ্ছিল। হাজার হাজার লোক তার সেবা করছিল, লক্ষ লক্ষ লোক তার সামনে দাঁড়িয়েছিল। বিচার শুরু হল এবং বইগুলো খোলা হল। রাতের বেলায় আমার সেই স্বপ্নের মধ্যে আমি তাকিয়ে ইবনে আদমের মতো একজনকে আকাশের মেঘের মধ্যে আসতে দেখলাম। তিনি সেই বৃদ্ধজনের কাছে এগিয়ে গেলে পর তাকে তার সামনে নিয়ে যাওয়া হল। সেই ইবনে আদমকে কর্তৃত্ব, সম্মান ও রাজত্ব করবার ক্ষমতা দেওয়া হল, যেন সমস্ত জাতির, দেশের ও ভাষার লোকেরা তার সেবা করে। তার রাজত্ব চিরস্থায়ী, তা শেষ হবে না আর তার রাজ্য কখনো ধ্বংস হবে না।
এখন যেহেতু সময়ের স্বল্পতার কারণে দানিয়েলের কিতাব আল্লাহর পরিকল্পনাগুলোর গভীরে গিয়ে অনুসন্ধান আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না, তাই চলুন আজকের বাকি সময়টুকু নবী দানিয়েলের ব্যক্তিগত জীবনের অন্যান্য ঘটনাগুলো নিয়ে আলোচনা করা যাক। দানিয়েলের কিতাবের প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে ব্যাবিলনের বাদশাহ বক্তে নাসার কয়েকজন ইহুদি যুবককে বাছাই করে নিল যেন তাদের তার রাজ্যের রাজকর্মচারী হিসাবে নিয়োগ করতে পারে। তিনি তাদেরকেই বাছাই করলেন যারা দেখতে খুব সুদর্শন ও বুদ্ধিমান, যে কোনো ধরনের শিক্ষা গ্রহণ করতে আগ্রহী এবং ব্যাবিলনের কঠিন শব্দ ও ভাষা শিখতে সক্ষম। সেই যুবকদের মধ্যে ছিলেন একজন হযরত দানিয়েল। এভাবে দানিয়েল ব্যাবিলনীয় শিক্ষায় শিক্ষিত হতে থাকলেন, কিন্তু প্রথম দিনেই দানিয়েল এক সমস্যার সম্মুখীন হলেন। ব্যাবিলনের বাদশাহ হুকুম দিলেন যে অধ্যয়নরত সেই যুবকদের বাধ্যতামূলকভাবে সবচেয়ে ভালো খাবার ও আঙ্গুর রস পান করতে হবে, কিন্তু সেসব খাবার ও আঙ্গুর রস তো দেবতার সামনে উৎসর্গ করা হতো। হযরত দানিয়েল কি দেবতার পূজার অংশগ্রহণ করতেন? কখনোই না। কেন নয়? কারণ তিনি তো আল্লাহকে ভয় করতেন। হযরত দানিয়েল তার মাবুদের অসন্তুষ্টিকর কোনো কাজ করার চেয়ে বরং মরে যাওয়াকেই বেশি ভালো মনে করতেন। এ বিষয়ে কিতাবে উল্লেখ আছে,
দানিয়েল কিন্তু মনে মনে ঠিক করলেন যে তিনি বাদশার খাবার ও আঙ্গুর রস দিয়ে নিজেকে নাপাক করবেন না। এভাবে যাতে নিজেকে নাপাক করতে না হয় সেজন্য তিনি প্রধান রাজকর্মচারীর কাছে অনুমতি চাইলেন।
এ বিষয়ে কিতাবে বর্ণনা দেওয়া আছে যে আল্লাহ কিভাবে দানিয়েলকে এই বিপদ থেকে রক্ষা করেছিলেন এবং অসাধারণ জ্ঞান ও বুদ্ধি দিয়ে তাকে রহমত দান করেছিলেন। তাই কিতাবে লেখা আছে,
জ্ঞান ও বুদ্ধি বিষয়ে প্রত্যেকটি ব্যাপারে বাদশাহ তাদের জিজ্ঞাসা করে বুঝতে পারলেন যে তারা তার সারা রাজ্যের মধ্যেকার সমস্ত জাদুকর ও ভূতের ওঝাদের চেয়ে দশ গুণ ভালো।
এভাবে প্রায় ৭০ বছর যাবৎ হযরত দানিয়েল ও চারজন বাদশার রাজকর্মচারী হিসাবে কাজ করে গিয়েছিলেন আর আল্লাহ সব সময় তার সাথে ছিলেন। আজ আর যতটুকু সময় বাকি আছে সেটুকু সময়ের মধ্যে আমরা হযরত দানিয়েলের জীবনের একটি ঘটনা নিয়ে আলোচনা করব। এ গল্পটি প্রকাশ করে যে হযরত দানিয়েল এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করেনি। এখানে আমরা দেখতে পাব যে কোনো কোনো দিক থেকে হযরত দানিয়েল বাদশার অন্য সব রাজকর্মচারীর থেকে আলাদা ছিলেন। সে সকল রাজকর্মচারীর এমন স্বভাবের মানুষ ছিল যারা ঘুষ নেওয়ার জন্য সত্যটাকে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করত, কারণ তারা আল্লাহকে ভয় করত না। কিন্তু দানিয়েল সকল প্রকার অধার্মিকতা ও মিথ্যাচারকে অগ্রাহ্য করতেন, কারণ তিনি দিল থেকে আল্লাহকে ভয় করতেন। তিনি আল্লাহকে অখুশি করার চেয়ে বরং সিংহের গর্তে পড়ে মরতেও রাজি ছিলেন। আমাদের গল্পটি যে সময়ের কথা তুলে ধরেছে সে সময় হযরত দানিয়েল অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং বিশ্বস্তভাবে চতুর্থ বাদশার আমলে কর্মরত ছিলেন। তখন ব্যাবিলনকে আর ব্যাবিলন বলা হতো না, কিন্তু সে দেশকে পারস্য বলা হতো, কারণ মাদেশ ও পার্সিয়ান এই দুই জাতি ব্যাবিলনকে জয় করে নিয়ে দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল, ঠিক যেমনটি নবী দানিয়াল ভাববাণী করেছিলেন। ষষ্ঠ অধ্যায়ে কিতাবে বর্ণনা আছে,
দারিউস তার রাজ্যের সমস্ত প্রদেশগুলোর উপরে 120 জন শাসনকর্তা নিযুক্ত করা উপযুক্ত মনে করলেন। তাদের উপরে থাকবেন তিনজন রাজপরিচালক, সেই তিনজনের মধ্যে দানিয়াল ছিলেন একজন। এই তিনজনের কাছে সেই শাসনকর্তারা দায়ী থাকবেন যাতে মহারাজের কোনো ক্ষতি না হয়। দানিয়াল নিজের অসাধারণ গুণের জন্য অন্যান্য রাজপরিচালক ও প্রদেশের শাসনকর্তাদের চেয়ে নিজেকে আরও ভালো বলে প্রমাণ করলেন। তার ফলে মহারাজ তাকে গোটা রাজ্যের উপরে নিযুক্ত করবেন বলে ঠিক করলেন। এতে সেই রাজপরিচালকেরা ও সেই শাসনকর্তারা সরকারি কাজের ব্যাপারে দানিয়ালের দোষ ধরবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারলেন না। তার মধ্যে তারা কোনো দোষ খুঁজে পেলেন না, কারণ তিনি বিশ্বস্ত ছিলেন, কোনো দোষ বা অবহেলা তার মধ্যে ছিল না। শেষে সেই লোকেরা বললেন, ওই দানিয়ালকে দোষী করবার জন্য তার বিরুদ্ধে আমরা কখনো কোনো দোষ খুঁজে পাব না, কেবল তার আল্লাহর শরীয়ত নিয়ে যদি কিছু পাই। তখন রাজপরিচালকেরা ও প্রদেশের শাসনকর্তারা দল বেঁধে বাদশার কাছে গিয়ে বললেন, মহারাজ দারিউস, আপনি চিরকাল বেঁচে থাকুন। সমস্ত রাজপরিচালক, প্রদেশের পরিচালক ও শাসনকর্তা, পরামর্শদাতা ও বিভাগের শাসনকর্তারা সবাই এই কথায় রাজি হয়েছেন যে মহারাজ যেন একটা কড়া হুকুম জারি করেন। সেই হুকুম হল, এর পরের 30 দিন যদি কেউ, হে মহারাজ, আপনি ছাড়া কোনো দেবতা বা মানুষের কাছে মুনাজাত করে, তবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। এখন হে মহারাজ, আপনি সেই হুকুম লিখিতভাবে দেবেন যাতে একটাও মিডিয় ও পারসিকদের আরও একটা আইন হয় যা বাতিল করা বা বদলানো যায় না। তখন বাদশাহ দারিউস সেই লিখিত হুকুমে স্বাক্ষর করলেন। হুকুমে স্বাক্ষর দেওয়া হয়ে গেছে শুনে দানিয়াল তার বাড়ির উপরতলার ঘরে গেলেন। সেই ঘরের জানালা জেরুজালেমের দিকে খোলা ছিল। তিনি নিজের অভ্যাস মতোই দিনে তিনবার হাঁটু পেতে মুনাজাত করে তার আল্লাহকে শুক্রিয়া জানালেন। তখন সেই লোকেরা দল বেঁধে সেখানে গিয়ে দানিয়ালকে আল্লাহর কাছে মুনাজাত করতে ও মিনতি করতে দেখলেন। এতে তারা বাদশার কাছে গিয়ে তাকে তার দেওয়া হুকুমের কথা মনে করিয়ে দিয়ে বললেন, হে মহারাজ, আপনি কি এই হুকুম জারি করেননি যে এর পরে 30 দিনের মধ্যে যদি কেউ আপনি ছাড়া কোনো দেবতা বা মানুষের কাছে মুনাজাত করে, তবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে? বাদশাহ জবাব দিলেন, মিডিয় ও পারসিকদের আইন অনুসারে এই হুকুম স্থির আছে, কারণ সেই আইন বাতিল করা যায় না। তখন তারা বাদশাহকে বললেন, হে মহারাজ, দানিয়াল নামে ইহুদা দেশের বন্দীদের একজন আপনার কথায় কিংবা যে হুকুমে আপনি স্বাক্ষর করেছেন তাতে কান দেয় না। সে এখনও দিনে তিনবার মুনাজাত করে। বাদশাহ এই কথা শুনে খুবই দুঃখিত হলেন। দানিয়ালকে তিনি রক্ষা করবেন বলে মনে মনে স্থির করলেন এবং তাকে উদ্ধার করবার জন্য সূর্য না ডোবা পর্যন্ত সব রকম চেষ্টা করলেন। তখন সেই লোকেরা আবার দল বেঁধে বাদশার কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আপনি মনে রাখবেন যে মিডিয় ও পারসিকদের আইন অনুসারে বাদশাহ যে হুকুম জারি করেন তা আর বদলানো যায় না। শেষে বাদশাহ হুকুম দিলেন আর লোকেরা দানিয়ালকে নিয়ে এসে সিংহের গর্তে ফেলে দিল। তখন বাদশাহ দানিয়ালকে বললেন, তুমি সবসময় যার ইবাদত করো সেই আল্লাহ যেন তোমাকে রক্ষা করেন। পরে একটা পাথর এনে সেই গর্তের মুখে চাপা দেওয়া হল। বাদশাহ তার নিজের ও প্রধান লোকদের সিলমোহরের আংটি দিয়ে সেটা সিলমোহর করে দিলেন যাতে দানিয়ালের জন্য অন্য কোনো ব্যবস্থা করা না যায়। পরে বাদশাহ রাজবাড়িতে ফিরে গিয়ে কিছু না খেয়ে রাত কাটালেন এবং তার জন্য কোনো আনন্দের ব্যবস্থা করতে দিলেন না। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। ভোরের প্রথম আলো দেখা দিতেই বাদশা উঠে তাড়াতাড়ি করে সেই সিংহের গর্তের দিকে গেলেন। গর্তের কাছে গিয়ে তিনি কাতর স্বরে দানিয়ালকে ডেকে বললেন, হে আল্লাহর গোলাম দানিয়াল, তুমি সবসময় যার এবাদত করো, তোমার সে আল্লাহ কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন? দানিয়াল জবাব দিলেন, হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন, আমার আল্লাহ তার ফেরেস্তা পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছিলেন, তারা আমাকে আঘাত করেনি, কারণ আল্লাহর চোখে আমি নির্দোষ ছিলাম। হে মহারাজ, আপনার কাছেও আমি কোনো দোষ করিনি। তখন বাদশাহ খুব খুশি হলেন এবং সেই গর্ত থেকে দানিয়ালকে তুলে আনবার হুকুম দিলেন। দানিয়ালকে তোলা হলে পর তার গায়ে কোনো আঘাত দেখা গেল না, কারণ তিনি তার আল্লাহর উপরে ভরসা করেছিলেন। যে লোকেরা হিংসা করে দানিয়ালকে দোষ দিয়েছিল, বাদশার হুকুমে তাদের নিয়ে আসা হল এবং স্ত্রী ও ছেলেমেয়ে শুদ্ধ তাদের সেই সিংহের গর্তে ফেলে দেওয়া হল। তারা সেই গর্তের মেঝেতে পড়তে না পড়তেই সিংহেরা তাদের আক্রমণ করে তাদের হাড়গোড় পর্যন্ত চুরমার করে দিল। এরপর বাদশাহ দারিউস সমস্ত জাতির, দেশের ও ভাষার লোকদের কাছে এই কথা লিখলেন, তোমাদের প্রচুর উন্নতি হোক, আমি হুকুম দিচ্ছি যে আমার রাজ্যের সমস্ত লোক যেন দানিয়ালের আল্লাহকে ভয় করে, কারণ তিনি জীবন্ত আল্লাহ ও চিরকাল স্থায়ী। তার রাজ্য ধ্বংস হবে না, তার কর্তৃত্ব কখনো শেষ হবে না। তিনি রক্ষা ও উদ্ধার করেন, তিনি আসমানে ও জমিনে নানা অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখান, তিনি সিংহদের হাত থেকে দানিয়ালকে রক্ষা করেছেন।
আপনি শুনলেন তো, সিংহের গর্ত থেকে আল্লাহ হযরত দানিয়ালকে রক্ষা করার ফলে সেই নাস্তিক বাদশাহ কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি হুকুম দিচ্ছি যে আমার রাজ্যের সমস্ত লোক যেন দানিয়ালের আল্লাহকে ভয় করে, কারণ তিনি জীবন্ত আল্লাহ ও চিরকাল স্থায়ী। তার রাজ্য ধ্বংস হবে না, তার কর্তৃত্ব কখনো শেষ হবে না। আজ আপনারা যারা শুনছেন, আপনার কি হযরত দানিয়ালের আল্লাহকে ভয় পান? হতে পারে আপনি মনে মনে বলেছেন, কে দানিয়ালের আল্লাহ? দানিয়ালের আল্লাহ ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের আল্লাহ। দানিয়ালের আল্লাহ নবী মূসা ও দাউদের আল্লাহ। দানিয়ালের আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের এই পাক কিতাব দিয়েছেন। তিনি সেই আল্লাহ যিনি এই দুনিয়াতে একজন নাজাতদাতাকে পাঠানোর ওয়াদা করেছিলেন, যেন গুনাহগাররা শক্তিশালী সিংহের চেয়েও ক্ষমতাশালী শয়তান গুনাহ ও জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারে। দানিয়ালের আল্লাহ একমাত্র সত্য আল্লাহ। আপনি কি হযরত দানিয়ালের আল্লাহকে ভয় করেন? আপনার বন্ধুরা কাকে ভয় করে বা তাদের চিন্তাভাবনা কি, অথবা আপনি আপনার পূর্বপুরুষদের এবং তাদের প্রচলিত আইন কানুনে অভ্যস্ত কিনা, আমরা সে বিষয়ে আপনাকে প্রশ্ন করছি না। আমরা আপনার কাছে যা জানতে চাচ্ছি তা হল, আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনি কি মাবুদ আল্লাহর কালামের বাধ্য হয়ে তাকে খুশি করতে চান? হযরত দানিয়াল আল্লাহকে ভয় করতেন, যে কারণে তিনি কখনো কোনো মানুষের কাছে নতি স্বীকার করেননি। দানিয়াল তার মাবুদ আল্লাহকে অখুশি করার চেয়ে বরং খুশি মনে একটি রাত হিংস্র সিংহের গুহায় কাটিয়ে দিতে দ্বিধাবোধ করেননি। আপনার অবস্থা কেমন? আপনি কি আল্লাহকে ভয় করেন? হযরত দানিয়াল যেভাবে তাকে ভয় করত, আপনি কি সেভাবে তাকে ভয় করেন? আপনিও কি হযরত দানিয়ালের মতো অধার্মিকতাকে ঘৃণা করেন? আপনি কি দানিয়ালের মতো করে আল্লাহর কালামের প্রতি উৎসাহী, নাকি আপনি আদমের অধিকাংশ সন্তানদের মতো সত্যকে মিথ্যায় পরিণত করেন, টাকা পয়সার পেছনে ছোটেন এবং পাক কিতাবকে তুচ্ছ জ্ঞান করেন? আপনি কি আল্লাহকে ভয় করেন?
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। 9058880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী পাঠে আমরা নবী দানিয়ালের পরবর্তী সময়ে একজন নবী হযরত জাকারিয়ার কিছু অসাধারণ ভাববাণী নিয়ে অধ্যয়ন করার পরিকল্পনা করছি। আল্লাহ আপনাকে বরকত দান করুন যেন আপনি এই গুরুত্বপূর্ণ সত্যটি নিয়ে গভীরভাবে ধ্যান করতে পারেন।
মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে মাবুদের উপর ভরসা করে সে নিরাপদ থাকে।